রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 13 নভেম্বর, 28 কার্তিক এবং ফার্সি 23 অবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে। অন্য দেশের গণতন্ত্রের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর অদ্ভুতপূর্ণ মন্তব্যের ব্যাপারে সিনেটর বার্নি স্যান্ডার্সের কড়া সমালোচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, করোনা ভাইরাসে ইরানি নাগরিকদের মৃত্যুর জন্য আমেরিকাকে দায়ী করলেন তেলমন্ত্রী বিজান জাঙ্কানে। নেটো জোটের অন্য সদস্যরা S-300 ব্যবস্থা ব্যবহার করছে, আমরাও তা ব্যবহার করব বলেছে তুরস্ক। জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে ভারতীয় সামরিক বাহিনীর 4 সদস্য সহ 10 জন নিহত। ইয়েমেনি যোদ্ধাদের বিস্ফোরক বোঝায় 2টি বোটে সৌদি বাহিনীর হামলার ফলে তেল স্থাপনায় আগুন। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানি বলেছেন তাঁর দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে প্রতিদিন গড়ে যে 400-এরও বেশি মানুষ মারা যাচ্ছে তার দায় দায়িত্ব সম্পূর্ণভাবে আমেরিকার, কারণ করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে সমস্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রয়োজন সেগুলো আমদানি করতে বাধা দিচ্ছে মার্কিন সরকার। বিজান জাঙ্গানে স্পষ্ট করে বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এবং তেল রপ্তানির অর্থ দেশে আনতে না পারার কারণে ইরান নানাবিধ সমস্যার মুখে পড়েছে। চূড়ান্তভাবে করোনা ভাইরাসের মহামারী মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। গতকাল গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সংগঠন GECF এর 22তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিজান জাঙ্গানে একথা বলেন। ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি এই বৈঠকে যোগ দেন। ইরানের তেলমন্ত্রী আরও বলেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গিয়ে ইরানের উপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে করোনা ভাইরাস বিরোধী লড়াইয়ের চিকিৎসা সামগ্রী কিনতে বাধা সৃষ্টি করেছে, এমনকি জরুরি খাদ্য সামগ্রী পর্যন্ত কেনার ব্যাপারে বাধা সৃষ্টি করে চলেছে আমেরিকা। এসব কারণে ইরানে করোনা ভাইরাস বিরোধী কার্যকর পদক্ষেপ নেওয়া জটিল হয়ে পড়েছে। আমেরিকার সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেনকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্রিফ করার সুযোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তার নিজ দলের আরও কয়েক নেতা। রিপাবলিকান নেতাদের এই আহ্বানের মধ্য দিয়ে কথা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ডেমোক্রেট দলের বিজয়ী প্রার্থী খুব শিগগিরই হোয়াইট হাউস দখল নিতে যাচ্ছেন, এবং যদিও ট্রাম্প পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। রিপাবলিকান দলের এসব নেতা গতকাল বলেন, যদিও তারা গত 3 নভেম্বর নির্বাচনের বিজয়ী প্রার্থীকে স্বীকৃতি দিতে প্রস্তুত নন, তবু জো বাইডেন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্রিফিং শোনার অধিকার রাখেন। আমেরিকার ক্ষমতাসীন রিপাবলিকান দলের বেশিরভাগ আইন প্রণেতা এবং কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পকে অন্ধভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন যে তিনি যেন বাইডেনকে আইনের মাধ্যমে নির্বাচনের ফলাফলের বিষয়ে চ্যালেঞ্জ করেন। এর মধ্যে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের অনেকেই বেশ কয়েকটি মামলা দায়ের করেছেন। মার্কিন গণমাধ্যমগুলো যদিও জো বাইডেনকে বিজয়ী প্রার্থী বলে ঘোষণা করেছে, তবে রিপাবলিকানরা বারবার দাবি করছেন যে নির্বাচনে কারচুপি হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের অন্য সদস্যরা যেভাবে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, ঠিক সেভাবেই তুরস্ক S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে। গতকাল তুরস্কের জাতীয় সংসদে পরিকল্পনা এবং বাজেট কমিটির বৈঠকে হুলুসি আকার এ বক্তব্য দেন। S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং S-400 দুটোই রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। নেটো জোটভুক্ত বুলগেরিয়া, গ্রিস এবং স্লোভাকিয়া S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সামরিক বহরে যুক্ত করেছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেন, S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং F-35 স্টিলথ জঙ্গি বিমানের মধ্যে সমন্বয় করার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা যেতে পারে। তবে তুরস্ক S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনার জন্য তার সমস্ত প্রচেষ্টা অব্যাহত রাখবে। হুলুসি আকার আরও বলেন, S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে আমেরিকার মধ্যে যে উদ্বেগ রয়েছে তা নিয়ে আলোচনা করতে আঙ্কারা প্রস্তুত রয়েছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, 2016 সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর এ পর্যন্ত তুর্কি সামরিক বাহিনীর 20,571 জন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত 24 ঘন্টায় আরও 19 জনের মৃত্যু হয়েছে। 13,539 নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1,767 জন। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 19 জনের মৃত্যু হয়েছে। 13,539 নমুনা পরীক্ষায় এই সময় সংক্রমণ ধরা পড়েছে 1,767 জনের শরীরে। দেশে গত মার্চের শুরুর দিকে কোভিড-19 সংক্রমণ শনাক্ত হওয়ার পর আজ শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 6,159। গত 24 ঘন্টায় মৃত 19 জনের মধ্যে ঢাকায় 12 জন, রাজশাহীতে 1 জন, খুলনায় 1 জন, বরিশালে 1 জন, সিলেটে 1 জন ও রংপুরে 3 জন রয়েছে। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে 51 থেকে 60 বছরের মধ্যে 5 জন, 60-এর ঊর্ধ্ব বয়সের 14 জন রয়েছে। দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, দেশে 115টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় 13,967 নমুনা সংগ্রহ করা হয়েছে এবং 13,539 নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত 25,15,339 নমুনা পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় শনাক্তের হার 13.05%, আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80.75%, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.44%।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। জম্মু কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে ভারতীয় সামরিক বাহিনীর 4 সদস্য সহ 10 জন নিহত হয়েছেন। আজ পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করলে সামরিক ও বেসামরিক ব্যক্তিরা নিহত হন। নিহত জওয়ানদের মধ্যে রাকেশ ডোভাল নামে বিএসএফ এর এক উপপরিদর্শক এবং সেনাবাহিনীর 3 সদস্য রয়েছেন। অন্যদিকে এক নারীসহ 6 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আজ নিয়ন্ত্রণ রেখা বরাবর গুরেজ এবং উরি সেক্টরে পাকিস্তানি সেনারা গুলি বর্ষণ করে। বারামুল্লা জেলার নামবোলা সেক্টরে পাকিস্তানি বাহিনীর ছোট অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণের পাশাপাশি মর্টার হামলা চালায়। এ সময় 2 সেনা জওয়ান নিহত হন। হাজিপির সেক্টরে পাকিস্তানি বাহিনী গুলিবর্ষণে নিহত হন বিএসএফ এর এক কর্মকর্তা। বারামুল্লা জেলার কামালকোট সেক্টরে উরি এলাকায় 2 বেসামরিক ব্যক্তি প্রাণ হারান। এছাড়া অপর সেনা নিহত হন গুরেজ সেক্টরে। ভারতীয় সেনা জওয়ানরা এ সময় পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে কঠোর এবং কার্যকর জবাব দিয়েছে বলে সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন। ভারতের বিহার রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে বিজেপি সমর্থকদের বিজয় মিছিলকে কেন্দ্র করে একটি মসজিদে ভাঙচুর চালানোর পাশাপাশি মুসল্লিদের মারধর করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের বিহার রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে বিজেপি সমর্থকদের বিজয় মিছিলকে কেন্দ্র করে একটি মসজিদে ভাঙচুর ও মুসল্লিদের মারধরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার হিন্দি গণমাধ্যম দ্য ওয়্যারে প্রকাশ, বিহারের পূর্ব চম্পারণ জেলার জামোয়া গ্রামে ওই ঘটনা ঘটেছে। অভিযোগ, বিজেপি সমর্থকরা এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং জয় শ্রীরাম স্লোগান দেয়। এ সময় মসজিদে 2টি গেট ভেঙে দেওয়া হয়। এ ব্যাপারে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গণমাধ্যমে প্রকাশ, বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ এর সাফল্যের পরে গত বুধবার বিজেপি সমর্থকরা পূর্ব চম্পারণের জামোয়া গ্রামে বিজয় মিছিল চলাকালীন একটি মসজিদে ভাঙচুর করেছে। ওই ঘটনায় মসজিদে নামাজ পড়তে আসা 5 মুসল্লি আহত হয়েছেন। তাদের পিঠে আঘাতের পাশাপাশি 3 মাথায় আঘাত লাগায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের নাকেও আঘাত লেগেছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভাঙচুরের সময়ে মসজিদের মাইক এবং গেট ভেঙে ফেলা হয়। এ প্রসঙ্গে ঢাকা থানার কর্মকর্তা অভয় কুমার দা আয়ারকে বলেন, বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। বিজেপি সমর্থকরা এলাকায় একটি বিজয় মিছিল বের করেছিল। যখন তারা মসজিদের কাছে পৌঁছায়, তারা মাইকের মাধ্যমে স্লোগান দেয়। মসজিদের বাইরে একজন দোকানদার তাদেরকে মাইক বন্ধ করতে বলেন, কারণ মসজিদের ভিতরে মাগরিবের নামাজ চলছিল। কিন্তু তারা কারো কথায় কান দেয়নি এবং এ সময় উভয় পক্ষের মধ্যে বচসা হয়, যার ফলে মিছিলে সামিল লোকজন মসজিদে পাথর নিক্ষেপ শুরু করে দেয়। তিনি আরো বলেন, ওই ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং এখনো পর্যন্ত 2 গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি ভাসমান তেল স্থাপনায় আগুন ধরে গেছে। ইয়েমেনি হুতি যোদ্ধাদের বিস্ফোরক বোঝায় 2 বোটে সৌদি নিরাপত্তা বাহিনী হামলা চালালে ওই তেল স্থাপনায় আগুন ধরে যায়। সৌদি জ্বালানি মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ আজ জানিয়েছে, বোট 2 ধ্বংসের পর তেল স্থাপনায় আগুন ধরে যায়। তবে এতে তেল স্থাপনার ক্ষয়ক্ষতি ছাড়া কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে গতকাল সৌদি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের হুথিদের পক্ষ থেকে একটি ড্রোন হামলা নস্যাৎ করে দিয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালকি গতকাল বলেন, সৌদি আরবে দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুথিদের বিস্ফোরক ভর্তি একটি ড্রোন প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে। 2015 সালের 26 থেকে সৌদি আরব ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। উপায়হীন হয়ে ইয়েমেনের হুথি যোদ্ধা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা সামরিক হামলা চালিয়ে যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপাশের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি তুলেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে নিজেকে বিজয়ী বলে উল্লেখ করেছেন। এদিকে প্রত্যাশিত ফলাফলে জো বাইডেন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সুতরাং ট্রাম্পের দাবি মার্কিন নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এ সম্পর্কে সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন তুমুল প্রতিযোগিতা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে। বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে ওই নির্বাচনী লড়াই আমেরিকার নির্বাচনের ইতিহাসে একটি অভূতপূর্ব রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। ট্রাম্প চলতি নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ব্যাপারে ব্যাপক দুর্নীতি ও কারচুপির অভিযোগ তুলেছেন, যার ফলে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। মজার ব্যাপার হলো, মার্কিন গণতন্ত্রের এই দুরবস্থার মাঝেও মাইক পম্পিও অন্যান্য দেশকে গণতন্ত্রের সবক দিচ্ছেন। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সংকট চলাকালে অন্যদেরকে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখানোর সবক দেওয়ার মতো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য মাইক পম্পিওর সমালোচনা করেছেন। পম্পিও আরও বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের হাতে আরও একবার ক্ষমতা আসবে। সম্প্রতি ট্রাম্প ব্যক্তিগত টুইটার পেজ সহ টিভি ক্যামেরার সামনেও সরাসরি দাবি করেছেন, ডেমোক্রেটরা তার ভোট চুরি করে নিয়েছে। এই ঘটনা যদি সত্যি হয়, মানে জনগণের ভোট নিয়ে কারচুপি করার সুযোগ যদি নির্বাচন পদ্ধতিতে থেকেই থাকে, তাহলে বলতে হবে মার্কিন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত নড়বড়ে হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ যে বাইডেনের বিজয়ে অভিনন্দন জানিয়েছে, তাকে পাত্তা না দিয়ে উল্টো পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে। এর অর্থ দাঁড়ায় আমেরিকার জনগণের রায় এবং তাদের ইচ্ছাকে কোনোরকম তোয়াক্কা করেন না ট্রাম্প। অথচ এই ট্রাম্প এবং তার সরকার গত 4 বছর ধরে অন্যান্য দেশ, এমনকি তাদের বন্ধুপ্রতিম দেশের নির্বাচন সহ অভ্যন্তরীণ ব্যাপারে রীতিমতো হস্তক্ষেপ করে এসেছে। এখন ট্রাম্প এবং তার সরকার নিজেদের দেশের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাইবার সিকিউরিটি সংস্থা এবং নির্বাচন সমন্বয় পরিষদ এক বিবৃতিতে বলেছে, 3 নভেম্বরের নির্বাচনের ফলাফলে কারচুপির কোনো দলিল প্রমাণ নেই। সুতরাং এ থেকে প্রমাণ হয় যে ট্রাম্প পরাজয় মেনে নিতে রাজি নন, যা জনগণের রায়ের পাশাপাশি দেশের সকল গণতান্ত্রিক আইন কানুনের বিরোধী। আমেরিকার সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা সহ আরও অনেকেই নির্বাচনে জালিয়াতির ব্যাপারে ট্রাম্পের অভিযোগকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই অভিযোগ কেবল বাইডেন প্রশাসন নয়, বরং সামগ্রিকভাবে গণতন্ত্রকে ধ্বংস করার পথে একটি বিপজ্জনক পদক্ষেপ। এখন যে প্রশ্নটি স্বাভাবিকভাবেই সামনে আসে তা হল, যারা নিজেদের দেশের নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে শ্রদ্ধাশীল নয়, তারা কি বিশ্বের অন্যান্য দেশের নির্বাচন ও গণতন্ত্র সম্পর্কে কথা বলার অধিকার রাখে?
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশের রাজধানী ঢাকায় গতকাল বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি তাদের চিরাচরিত সন্ত্রাসী পন্থা পরিহার করতে পারেনি। অন্যদিকে বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সরকারের এজেন্ডা দলের আন্দোলন বাধাগ্রস্ত করতে গাড়ি পুড়িয়েছে। সরকার এবং বিএনপির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বৃহস্পতিবার রাজধানীতে বাসে আগুন দেবার ঘটনায় বিএনপিকে দায়ী করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি তাদের চিরাচরিত সন্ত্রাসী পন্থা পরিহার করতে পারেনি। তাদের এই ধরনের সন্ত্রাসী চরিত্র নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 4:30টার মধ্যে একে একে 9টি বাস পুড়িয়ে দেওয়া হয়। রাতে আরও একটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে পুড়ে যাওয়া বাসের মধ্যে 3টি ছিল সরকারি বাস। পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, দুর্বৃত্তরা যাত্রী বেশে বাসগুলোতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে গেছে। যেসব বাসে অগ্নিসংযোগ করা হয়েছে তাতে 3 থেকে সর্বোচ্চ 12 জন যাত্রী ছিল। আজ শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন,
সে পুরানো আগুন সন্ত্রাসের সংস্কৃতির পুনরাবৃত্তি, এটা তারা আগে ঘটাতো এখন তারা শুরু করেছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সরকারের এজেন্টরা বিএনপির আন্দোলনে বাধাগ্রস্ত করতে গাড়ি পুড়িয়েছে। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন,
বিএনপিকে এর আগেও আপনার এভাবে অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়, কিন্তু বিএনপি এই রাজনীতি করে না। এবং আমরা মনে করি যে সরকারের কিছু এজেন্টস থাকে,
সাধারণ সম্পাদক এবং সরকারের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, দেশকে অস্থিতিশীল করার একটি বৃহত্তর ষড়যন্ত্র হিসেবে বাসে আগুন দেওয়া হয়েছে। তিনি বলেন, বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে টিআইবি রাজনৈতিক উদ্দেশ্যে একটি প্রতিবেদন দিয়েছে, আর বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন মহল থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এর আগে সরকার পক্ষ বলেছে স্বাধীনতা বিরোধী অপশক্তি বাসে অগ্নিসংযোগ করেছে। এই ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ এবং যুবলীগ গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে পৃথক প্রতিবাদ সমাবেশ এবং মিছিল করেছে। এছাড়া সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, এক দেড় ঘন্টার মধ্যে একযোগে নয় স্থানে বাসে আগুন দেওয়া বিএনপির কাজ নয়, বিএনপির এরকম সক্ষমতা নেই, থাকলে অনেক আগেই সরকারের পতন হয়ে যেত। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সমাবেশে তিনি একথা বলেন।
সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আজকের মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।